রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির ঠিক 100 বছর পূর্ণ হল 13ই নভেম্বর। রবীন্দ্রনাথ বাঙালি মাতৃরই অন্তর জুড়ে থেকেছেন দীর্ঘদিন, রইবেন অনাগত দিনগুলোতেও। শতবর্ষেরও বেশি সময় পরে শুধু কৌতূহল নয়, অবিভাজিত নান্দনিক অনুভূতি নিয়ে তিনি আন্দোলিত করেন সকলের মন প্রাণ। আজকের এই ডিজিটাল যুগে, যখন বিশ্ব একেবারে আক্ষরিক অর্থেই হাতের মুঠোয়, যখনকার বিশ্ব রবীন্দ্রনাথের সময়কার বিশ্ব থেকে ভিন্ন, তখনও রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে কেউ প্রশ্ন তোলেন না। কিন্তু বড় জানতে ইচ্ছে করে যে রবীন্দ্রনাথের এই প্রাসঙ্গিকতা ঠিক কোথায়। আজকের এই আলোচনা চক্রে রয়েছেন, টেলি সম্মিলনী লাইনে যোগ দিয়েছেন আমাদের দুজন অতিথি, ঢাকা থেকে কবি, নিবন্ধকার, ভাষা সৈনিক ও রবীন্দ্র গবেষক ডক্টর আহমেদ রফিক, এবং কলকাতা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রবীন্দ্র অধ্যাপক, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত এবং রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ। আপনাদের দুজনকেই অনুষ্ঠানে স্বাগতম।
আপনাকে আমাদের নমস্কার।
প্রথমেই ডক্টর আহমেদ রফিক, আপনার কি মনে হয় রবীন্দ্রনাথ এতখানি প্রাসঙ্গিক কেন আমাদের কাছে আজও?
আমি সামগ্রিকভাবে বলবো যে আপনি যদি নোবেল পুরস্কারের কথাই বলেন, তো সেই নোবেল পুরস্কারের ওই গীতাঞ্জলি অর্থাৎ সং অফারিংস যে কবিতাগুলোকে তুলে ধরেছিল, তার মধ্যে যে ভক্তিবাদ, সেই সঙ্গে সঙ্গে ঈশ্বর প্রেম এবং মানব প্রেমকে একত্রিত করা, এটা তাদেরকে স্পর্শ করেছিল। যেমন ব্রিটিশ প্রেসকেও করেছিল, তেমনি তখন ওখানকার বিদগ্ধ জনদের ইয়েস থেকে শুরু করে বিভিন্ন জনকে, এবং রোজেনস্টাইনকে তো বটেই, সেটা একটা দিক। এবং গীতাঞ্জলি তো আমাদের দেশেও, সেখানেও কিন্তু ওই ভক্তিবাদী চেতনা, মানুষ এবং ঈশ্বরকে একত্রিত করা। যেমন একটা তার মানে বিখ্যাত গান, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মৃত্যু। এইগুলো থেকে বোঝা যায় যে মানুষ এবং ঈশ্বরকে একাকার করার যে মানে চেতনা এবং এই ভাবনা, সেগুলো মানুষকে খুব স্পর্শ করেছিল। এটা তো একদিক।
আমি আসলে বর্তমান বিশ্বে তার প্রাসঙ্গিকতা প্রসঙ্গেই আসতে চাইছি।
এখনো দেখুন আপনি, ইংরেজি ভাষা থেকে শুরু করে ইংরেজিতে, স্প্যানিশ ভাষায়, ফরাসি ভাষায়, জার্মান ভাষায়, এইসব ভাষাতেই কিন্তু রবীন্দ্রনাথের কবিতা অনুবাদ হচ্ছে, এবং আগের তুলনায় ভালো অনুবাদ হচ্ছে। যেমন ধরেন উইলিয়াম রেডিচি করছেন, কেতুকুষারি ডাইসন করছেন। এই সেদিন আমাদের এখানে দীর্ঘকাল আমেরিকা প্রবাসী বেগম সুফিয়া কামালের ছেলে সাজেদ কামাল একটি বাইলিঙ্গুয়াল বই প্রকাশ করেছেন রবীন্দ্রনাথের কবিতার অনুবাদ বিভিন্ন জায়গা থেকে, এমনকি শেষ লেখার কবিতাও আছে। তো যদি প্রাসঙ্গিকতাই না থাকবে, তাহলে এই কবিতার অনুবাদ, নাটকের অনুবাদ বা ছোট গল্পের অনুবাদ, এগুলো বিভিন্ন বিশ্বের ভাষায় কেন হবে? এটা হলো একদিক বিশ্ব পরিপ্রেক্ষিত। আর আমি যদি আমার দেশের কথা বলি, যে এখনো দেখা যাচ্ছে যে 100 এরও বেশি রবীন্দ্রসঙ্গীত সংগঠন আছে বাংলাদেশে, আর রবীন্দ্রসঙ্গীতের কোনো অনুষ্ঠান হলে হল উপচে পড়ে। মুখে যতই বলেন না কেন, এক শ্রেণীর মানুষ বলেন না কেন যে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক নন, তাদের বেলাও দেখা যায় যে কথায় কথায় রবীন্দ্র পঙ্ক্তি। ওই নান্দনিক দিক নয়, সাংস্কৃতিক দিক নয়, আপনার সামাজিক দিক থেকেও রবীন্দ্রনাথ যে আমাদের পথিকৃত, এবং সেই জন্য দেখা যায় 1905 সালে উনি কালীগ্রাম কৃষি ব্যাংক করলেন দরিদ্র কৃষক প্রজাদের অল্প সুদে সরল সুদ টাকা ধার দেওয়ার জন্য। এই যে এখন যেটা বলা হচ্ছে মুখে খুব মাইক্রো ক্রেডিট সিস্টেম, তাতে দেখা যায় যে সেখানেও ওই যে আমাদের নোবেল পুরস্কার এলো গ্রামীণ ব্যাংককে নিয়ে, ডক্টর ইউনুসকে নিয়ে, এইগুলোরও কিন্তু পথিকৃত রবীন্দ্রনাথ। এভাবে যদি আমরা দেখি বাংলাদেশের ব্যাপারে রবীন্দ্র প্রাসঙ্গিকতা কিন্তু অনস্বীকার্য, এটাকে ফেলে দেওয়া যাবে না, ঝেড়ে ফেলা যাবে না।
আমি একটু অধ্যাপক জ্যোতির্ময় ঘোষের কাছে যেতে চাই। ডক্টর রফিক যে কথাটা বলছিলেন যে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক, এবং তার কিছু প্রমাণও আমরা পাচ্ছি, যথেষ্ট প্রমাণ পাচ্ছি, কিন্তু কেন প্রাসঙ্গিক এখন এই বৈপরীত্যের মধ্যেও, যেখানে ডিজিটাল যুগে, সেই বিষয়টি কি অধ্যাপক ঘোষ আমাদের একটু বলবেন?
যথাসাধ্য সংক্ষেপে এইটুকু বলতে পারি যে রবীন্দ্রনাথ যেমন তার সমকালে, তেমনি তার সময় ছাড়িয়ে আজকেও, এবং আশা করা যায় আগামী বিশ্ব মানব চিত্তে বিভিন্ন অঞ্চলে একটা আহ্বান রেখে গেছেন এমন ভাবে যে মানুষ যদি সজীব হয়, সচেতন হয়, সে সাড়া দেবেই। এই ভরসায় বলা যেতে পারে যে ডক্টর রফিকের সঙ্গে আমি অবশ্যই সহমত পোষণ করব। আমাদের দেশের ইতিহাস পর্যালোচনা করলে, ভারতবর্ষ নামক উপমহাদেশ, এইটাকে আমি আমাদের দেশ বলছি, শুধু ভারত বা বাংলাদেশ পাকিস্তান আলাদা করে নয়, এই উপমহাদেশকে নিয়েই রবীন্দ্রনাথের চিন্তা ছিল, চর্চা ছিল এবং বিশ্ব মানব মনের কথাও তিনি বারবার বলেছেন। সুতরাং রবীন্দ্রনাথ শুধু বাঙালি কিংবা ভারতীয় নন, তাকে তারই ভাষায় বলতে পারি বিশ্ব মানব মনের অধিকারী এমন একজন মানুষ, যার মধ্যে ওই যিশু ভক্ত যারা খ্রিস্ট ভজনা যারা করেন রবীন্দ্রনাথ তাদের সঙ্গেও মিলেছেন মতাদর্শের দিক থেকে। আবার প্রাচীন ভারতীয় উপমহাদেশের যে সংস্কৃতি, শিক্ষা সাহিত্য সংস্কৃতি, তাকে যেমন তন্ন তন্ন করে খুঁজে ফিরেছেন সমগ্র মানুষের কল্যাণের জন্য, সেইভাবেই আমরা লক্ষ্য করব যে তার যে বিশাল ভূসম্পদ ছিল বিশেষ করে বাংলাদেশ জুড়ে, এই বাংলাদেশ ভারতবর্ষ এবং পাকিস্তানকে জড়িয়েই শুধু নয়, আমরা যে জন্য বলতে পারি উনি বিশ্ব মানব মন কথাটা বারবার ব্যবহার করতেন এবং তুলনামূলক সাহিত্যের কম্প্যারেটিভ লিটারেচার তার একটা নামও উনি দিয়েছিলেন বিশ্ব সাহিত্য। তো সুতরাং এই বিশ্বের ধারণা বিশ্ব ভারতী, তিনি যখন সংগঠন করেন তার নাম দিচ্ছেন কিন্তু বিশ্বভারতী, এই যে একদিকে বিশ্ব একদিকে ভারত, অর্থাৎ জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিক চেতনাকে মিলিয়ে দেওয়াটাই রবীন্দ্রনাথের বড় বৈশিষ্ট্য এবং ওই প্রাচীন ভারতীয় যে আদর্শ, যেখানে আমরা 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 নানা রকমের ধর্মচিন্তার পরিচয়ও পাবো, সেখানে দেখব বেদ উপনিষদ যেমন একদিকে চর্চার বিষয় তেমনি লোকায়ত সাহিত্য। যেমন ধরা যাক হাতের সামনেই আমাদের মধ্যযুগে যারা সন্ত কবিরা ছিলেন দাদু রাজ্জাব, এরা যেমন ছিলেন তেমনি আমরা পরবর্তীকালে দেখেছি, আমরা দেখেছি যে বাউল গান, রবীন্দ্রনাথ বাউলাঙ্গের গান, ডক্টর রফিক রবীন্দ্রনাথের গানের কথা বলছিলেন, বাউলাঙ্গের যে কত গান রবীন্দ্রনাথ, এই যে লোকসাহিত্যের সঙ্গে শিষ্ট সাহিত্যের সম্পর্কের বিশ্লেষণ এবং অনুপুঙ্খ ব্যাখ্যা ভাষ্য রবীন্দ্রনাথ করেছেন। একদিকে ওই যেমন শিষ্ট সাহিত্য, অভিজাত সাহিত্য ইত্যাদি ইত্যাদি, তেমনি যে লোকায়ত সাহিত্য, যেখানে আমরা কাকে পাবো না, কবির পন্থ একটা সাধনার নামই ছিল ভারতবর্ষে উপমহাদেশে, কবির পন্থ, কবির কবিরের পথ, যেমন রামমোহন রায়কে রবীন্দ্রনাথ বলেছেন ভারত পথিক, তেমনি কবির ছিলেন ভারত পথিক। এই যে মধ্যযুগের সন্ত সাধকদের, যাদের রবীন্দ্রনাথ তার পিতা শ্রী দেবেন্দ্রনাথের কাছ থেকেও খানিকটা তার মাধ্যমে অর্জন করেছিলেন, এইভাবে একটা বিপুল সাহিত্য ভাণ্ডার, সংস্কৃতি ভাণ্ডার, চিন্তা ভাণ্ডারকে রবীন্দ্রনাথ প্রাত্যস্থ করেছেন। আর সর্বোপরি আমরা লালনকে ভুলতে পারি না, লালনের খুব বেশি সময় অতিবাহিত এখনো হয়নি, এই লালনকে যেমন কবির তেমনি লালন, এরা নানাভাবে রবীন্দ্রনাথের যে সাহিত্যিক সাংস্কৃতিক আদর্শ, তার যে মানবিক আদর্শ, সেই আদর্শকে সম্পূর্ণ করে তোলার জন্যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন চিন্তা, বিভিন্ন মহামানবের যে দান, সেই দানকে অনুপুঙ্খভাবে রবীন্দ্রনাথ দুহাতে তুলে ধরেছেন এবং এক এমনকি লোকসাহিত্যের একটা শীর্ণ যে ধারা, সেখানে ব্যাকুল দুবাহু বাড়িয়ে দিয়েছেন। এইভাবে রবীন্দ্রনাথকে যদি দেখা যায়, বিশেষ করে একটা কথার উল্লেখ হয়নি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের আঁকা যে ছবি, রবীন্দ্রনাথ আত্মপ্রতিকৃতি অঙ্কন করেছেন, নিজের ছবি নিজে এঁকেছেন, তেমনি নিজের কথা নিজে বলেওছেন, বলতে গিয়ে বলেছেন নানা রবীন্দ্রনাথের একখানা মালা। এই নানা রবীন্দ্রনাথকেই ডক্টর রফিকও বলবার চেষ্টা করলেন, আমিও স্বল্প সময়ের মধ্যে এই নানা রবীন্দ্রনাথের কথা বলছি, ও শুধু ওই এ নয়, সমবায় নয়, পঞ্চায়েত, প্রাচীন ভারতীয় ভূখণ্ডে পঞ্চায়েতের আয়োজন হয়েছিল, সেটা রামমোহনের মাধ্যমে রবীন্দ্রনাথ বরণ করে এই পঞ্চায়েত প্রথা আজকের দিনে উপায় নেই এটা ছাড়া, যেমন সমবায় ছাড়া উপায় নেই, এইভাবে সমবায় বলি এবং পঞ্চায়েত বলি, রবীন্দ্রনাথ যে কোন দিকে দৃষ্টিপাত করেননি এই দিকটা খুঁজে পাওয়া মুশকিল। একদিকে তার আঁকা ছবি, গানের কথা বলা হয়েছে, তার গান, তার ছবি, রবীন্দ্রনাথ বলতেন আনন্দ করে বলতেন, একটুই সৎ অহংকার করেই বলতেন, যে আমি অহংকার করে বলতে পারি লোকে আমার সবকিছু ভুলে গেলেও আমার গান কখনো ভুলবে না।
আপনি একটু আগে বলছিলেন যে রবীন্দ্রনাথের যে বিশ্ব ভাবনা, রবীন্দ্রনাথ যে বিশ্বকবি কেবল নামে মাত্র নয়, তার যে বৈশ্বিক ভাবনা, সেই খানটাতে আমি একটু ডক্টর আহমেদ রফিকের কাছে যেতে চাই, যে আজকের বিশ্বে যে সংঘাত, যে দ্বন্দ্ব, যে সংঘর্ষ চলছে, সেখানে রবীন্দ্রনাথ কতখানি প্রাসঙ্গিক, তার ভাবনা কতটুকু আমাদের অনুপ্রাণিত করতে পারে শান্তির পক্ষে?
রবীন্দ্রনাথ তার কবিতায় এক সময় কিন্তু বলেছিলেন যে আমি পৃথিবীর কবি, আবার সেই সঙ্গে বিশ্ব নাগরিক হিসেবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বের মানে নানা ঘরে উনি ঠাঁই খুঁজেছেন এবং বিশ্ব সংস্কৃতির সঙ্গে তার নিজস্ব সংস্কৃতিকে মানে একীভূত করে একত্রিত করতে চেয়েছেন। এবং সেখানে বড় কথাটা হলো আজকে যেটা আপনি প্রশ্ন করলেন, আজকের এই বিশ্বযুদ্ধ হচ্ছে না কিন্তু আঞ্চলিক যুদ্ধ তো অনেক হচ্ছে, মানে ধর্মে ধর্মে যুদ্ধ হচ্ছে, জাতিতে জাতিতে যুদ্ধ হচ্ছে। সেইখানে আমি বলবো যে রবীন্দ্রনাথের সময়কার যে মানে রবীন্দ্রনাথ শান্তির দূত, শান্তির বাণী, এই রোলা বারবোস থেকে শুরু করে আইনস্টাইন এমনকি রাসেল, পরবর্তীকালে এখনকার যে বুদ্ধিজীবী যারা আছেন তার মধ্যে চমস্কি পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে দেখব যে একটা সামগ্রিক ভাবে বিশ্বচিন্তা, মানব বিশ্ব, সে কথাটা একটু আগে জ্যোতির্ময় ঘোষমশাই বললেন, তো সেই ধর্ম উনি তো একথাও বলেছিলেন যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম আমার ধর্ম নয়, মানব ধর্মটাই কিন্তু তার ধর্ম। উনি একথাও বলেছিলেন যে জলের জলত্ব যেমন ধর্ম, আগুনের আগুনত্ব ধর্ম, তেমনি মানুষের
মনের নামই তো মানুষের ধর্ম এবং রিলিজন অফ ম্যান, তাতে কি বোঝা যায় নামকরণ।
হ্যাঁ, সেখানে হিবার্ট লেকচারেও কিন্তু উনি অক্সফোর্ডে এই মানব ধর্ম রিলিজন অফ ম্যান মানেই তো বললেন, আর এখানে বাংলায় লিখলেন মানুষের ধর্ম। প্রশ্নটা হলো যে এই মানব মানুষ, আমি বরাবরই বলে থাকি, তার গানে বলুন, তার নাটকে বলুন, তার কবিতায় বলুন, তার ছোট গল্পে বলুন, উপন্যাসে বলুন, এই মানুষ শব্দটি কিন্তু তাকে তার জন্য একটা অবসেশন, এবং সেখানে উনি কিন্তু মানুষকে গোটা বিশ্বের মানুষ হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু উনি চিন্তা করেছিলেন। এবং সেই জন্যে আমরা দেখি যে উনি এই যেমন মানব ধর্মের কথাগুলো বললেন, এই এমনকি সভ্যতার সংকটের যে উন্মোচনটা সেটা তার আত্ম মানে উন্মোচনের দলিল, যেটা আমি বারবার করে মানে রোলা বারবোসের কথা বলছিলাম যে উনি আত্যন্তিক ভাবে শান্তিবাদী, যুদ্ধ বিরোধী, তো একজন যুদ্ধ বিরোধী শান্তিবাদী মানুষ। এবং একথাও বলে দেবো, একথাও তার মানে লেখা থেকে বোঝা যায় যে শান্তির জন্য প্রয়োজন হলে লড়াই, মানে বিশ্ব শান্তি রক্ষার জন্য হলেও লড়াই, যে শান্তিবাদী রবীন্দ্রনাথ, বিশ্ব শান্তি রক্ষার জন্য লড়াইয়ের পক্ষে রবীন্দ্রনাথ, এই বহুমাত্রিক রবীন্দ্রনাথকে কিন্তু আমরা কিছুতেই আমাদের জীবন থেকে, সমাজ জীবন থেকে, রাজনৈতিক জীবন থেকে, ব্যক্তি জীবন থেকে পর্যন্ত বাদ দিতে পারছি না।
ডক্টর আহমেদ রফিক যে কথা বলছিলেন যে শান্তির ব্যাপারটা, মানবতার বিষয়টা, এর সঙ্গে কি আপনি আর কিছু যোগ করতে চান?
হ্যাঁ, আমি এইটুকুই যোগ করতে চাই, যুদ্ধ নয় শান্তি চাই, এটা যেমন ঠিক আছে, তেমনি ফ্যাসিবাদের ভয়াবহ ভয়াবহ রক্তপিপাসা দেখে রবীন্দ্রনাথকে বলতে হয়েছিল মানে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে প্রয়োজন হলে, এই শুধু শান্তি নয়, শান্তিটা যেন ভীরুর শান্তি কামনা না হয়, অক্ষম অসহায়ের শান্তি কামনা না হয়, যেন জোর থাকে, শক্তি থাকে, যেটা গান্ধীজির সঙ্গে অংশ তো মিলবে, বুদ্ধদেবের সঙ্গে অংশ তো মিলবে, মৈত্রী শান্তি ইত্যাদি, আর যুদ্ধের বিরুদ্ধেও প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে, কারণ ওই শান্তি ললিত বাণী যখন ব্যক্ত পরিহাসের মতো শোনাবে। এইটুকু আমি যোগ করব, যেটা গান্ধীজিও জীবনের শেষে পৌঁছে বলেছিলেন যে আমি যতটা শান্তির কথা যেভাবে বলেছি আমার একটু পরিমার্জনার প্রয়োজন ছিল, অর্থাৎ কখনো কখনো শান্তির জন্যেও হাতে অস্ত্র তুলে নিতে হয়, লেখক বা কবির কাছে, শিল্পীর কাছে, সে হয়তো গান, সে হয়তো কবিতা, কিন্তু এটাও হাতিয়ার। যেমন ব্রেস্ট বলেছিলেন বিশ্ববিখ্যাত নাট্যকার যে বই ধরো, ওটা হাতিয়ার, নলেজ, জ্ঞান, জ্ঞানের সাধনা, মানুষকে তো সচেতন করতে হবে, শুধু শান্তি বললে তো মানুষ শান্তির দিকে যাবে না, সুতরাং শান্তিতে যে তার মানবিক পূর্ণতার প্রয়োজন একান্ত ভাবেই, যেটা উপনিষদের কথা রবীন্দ্রনাথ বারবার উদ্ধৃত করতেন যে সকলের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সকলকে অনুভব না করতে পারলে সত্যিকার শান্তি আসবে না।
আমরা জানি রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এই চিত্তাকর্ষক আলোচনা, বিশেষ করে আমাদের দুজন এত ভালো আলোচক রয়েছেন, কিন্তু আমাদের এখন বোধহয় উঠতে হবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ এবং ডক্টর আহমেদ রফিক, আপনাদের উভয়কেই।
আমি আপনাদেরও শ্রদ্ধা জানাচ্ছি দুজনকে।
আপনাকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।